তার মধ্যে সবচেয়ে প্রধান গোপীগণের আরাধনা। আসামহ চরণ রেণী দিশাম হম ইত্যাদি আছে। আর বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম আদরণীয় মহাশ্রী কৃষ্ণ সাহেব, এই প্রার্থনা কৃষ্ণে প্রার্থনা করেন নাই, কার প্রার্থনা করেন? কেবলমাত্র গোপীগণের চরণ ধুলি। তার মধ্যে গোপীগণের চরণ ধুলি তাহার সামনে নয়, সব সামনে হলেও তার মধ্যে একটা আছে কি, বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম নন্দ ব্রজে স্ত্রী নাম মধ্যে এখানে হবে অর্থ, যতগুলি গোপীগণ আছে তার মধ্যে একটি চরণ ধুলি আমি বন্দনা করি, এক বচন বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম পাদ রেণুম, রেণুম আছে এক বচন, তাহলে একটি ধুলি কণাকে এখানে বন্দনা করছেন, তাহলে একটি ধুলি কণা কার হবে, কার পায়ে? শ্রীমতী রাধিকার পায়ে ধুলির মধ্যে একটি ধুলি। কেন এটা? সিংহধ্বজ আছে যত্র তত্র সর্বত্র দশম স্কন্ধ ইত্যাদিতে, বিশেষ করে রাগ পঞ্চাধ্যায়টিতে প্রতি শ্লোকেতে শ্রীমতী রাধিকা বলেন। কিরকম বলছেন? কাপি
কাপি
কাপি, এই শব্দগুলি কার জন্য ব্যবহার করা হয়েছে? কোন গোপী পাদ পদ্ম দেখলেন কৃষ্ণের দুটি পায়ের মধ্যে, কৃষ্ণ চলে যাচ্ছেন, গোপীর অন্বেষণ করছে, যে কিছু দূরে দেখলে যে সে কৃষ্ণের পদচিহ্ন, আর দুটি কৃষ্ণের পদচিহ্নের মধ্যে একটা কোন কাপি গোপী পাদ পদ্ম, ওই কাপি মানে কার কোন কাহার পাদ পদ্ম ছিল? অনারাধিত নূনম ভগবান হরিদেশ্বর, যে গোপী সবচেয়ে শ্রেষ্ঠ কৃষ্ণের আরাধনা করেছে, যাকে নিয়ে রাষ্ট্রস্থলী থেকে অন্তর্ধান হয়েছেন, যাহা তিনি মস্তক বিভূষিত করেছেন, যার গলাতে হার পরিয়েছেন, যার পায়েতে আলতা ইত্যাদি দিয়েছেন, ওই গোপী সে অনারাধিত। অনারাধিত অনামানে কে? শ্রীমতী রাধিকা। অতএব তাহার পাদ পদ্মে ধুলি বন্দনা এই সুখদেব গোস্বামী করেন এখানে। এই সময় এই সমস্তগুলিকে নিয়ে প্রথম শ্লোকে যে আমি বললাম, কি শ্লোকটি? জন্মাদস্য যতঃ অন্বয়াদি তরতস্য, এই শ্লোকের ব্যাখ্যা যে আমাদের জীব গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর, এই ছায়াতে আগামী কল্য
একটা ধুলে
মানে এই জগৎ, এই জগতে জন্ম স্থিতি এবং প্রলয় আদি যত যাহা হইতে অন্যায় তং গতি যে ক্রমে এবং এই সমস্ত বিষয়কে যিনি অভিজ্ঞ এবং তিনি স্বতঃ প্রকাশ করা তাহাকে তিনি প্রকাশ করতে পারেন না, নিজেই স্বপ্রকাশ এবং সকলকে তিনি প্রকাশিত করেন। ব্রহ্মবিদা তিনি আদিকবে ব্রহ্মবিদা, আদিকবি যে ব্রহ্মা তাহা হৃদয়তে যিনি ওই সৃষ্টিতত্ত্ব ইত্যাদি এবং ভগবতত্ত্ব ইত্যাদি সমস্তগুলি প্রকাশিত করেছে, যে বিষয়েতে সুরয় মুক্ত পুরুষগণ ভ্রমিত হয়ে যায়, মুখ মোহিত হয়ে যায়, কারণ জানতে পারে না, তেজ ভারি মৃদা, তেজ মানে অগ্নি, বায়ু মানে জল এবং মৃদাং মানে মাটি, যথা বিনিময়
একেতে অন্যতে যে ভ্রম হয় বিনিময় সুক্তিতে মৃত মরিচিকে পরিচিত জলের ভ্রম হয়ে যাচ্ছে, কোথাও মাটি মানে কাঁচ কাঁচেতে আগুনের ভ্রম হচ্ছে, এরকম পরস্পর যে ভ্রম হচ্ছে বিনিময় উজ্জ্বল ত্রিস্বর্গ অমৃতা। এই ত্রিস্বর্গ কোথাও কোথাও ত্রিস্বর্গ মানে এই জগৎ মায়া জগৎ জীব জগৎ এমনকি জগৎ অমৃতা, এর মধ্যে থেকে যে জীব জগৎ জড় জগৎ এটা মৃতা হলেও অমৃতার ধান হয়, মৃতা মানে মৃতা এইগুলি সব মৃতা, তথাপিও মনে হচ্ছে যে অমৃতা স্বচ্ছ। কতবারা হচ্ছে ওই পুরুষের মায়ার দ্বারা যে হচ্ছে তিনি ধামনা সেন সদা তিনি তাহার সেন ধামেতে সব সময় বিরাজিত হয়েছেন অবৃত রূপেতে সরার রূপেতে তিনি নিরস্ত বহুপম যাবতীয় সমস্ত মায়া সেখানে মায়ার ওখানে কোনো প্রভাব নেই, কুহকম কুহক মানে মায়া এখানে তারপরে অন্য এর বহু অর্থ প্রকাশ করে সেখানে যে মায়া নেই শুদ্ধ রূপে যে তাহার আত্মযোগ যে মায়া আত্ম মায়া সেখানে আছে এই মায়া ওখানে নেয় কুহকম সেই রকমের ধানেতে সদা তিনি প্রতিষ্ঠিত আছেন সত্যম তিনি হচ্ছেন সত্যস্বরূপ পরস্বরূপ তাহাকে আমি ধ্যান এইটা তার শব্দাত্মক প্রসার আমরা এখানে খুব বিস্তৃতভাবে আলোচনা করব। আমি বলেছেন যে প্রভুপাদ এক মাস ধরে ব্যাখ্যা করি কি করেছিলেন তার মধ্যে সামান্য একটু স্পর্শ আমরা কণিকা মতন স্পর্শ শ্রীমদ্ভাগবতে এই শ্লোকে যে সমস্ত শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করা গেছে সমস্ত শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধে থেকে দ্বাদশ স্কন্ধে তাহার বহু সমস্ত অর্থ ভাষ্যকারগণ টিকাকারগণ এক দুই তিন প্রায় ৮৪ রকমের টিকা তাহার এখন ভক্তিবিনোদ ঠাকুর ভগবতার মরিচি মালাতে যে বোধগম্য ভাষাতে যে অর্থ প্রকাশ করেছেন আমরা সেই নিয়ে আজকে কিছু চাই। তারপরে যদিন খাতা যাবে সবগুলি এটা দিয়েছে আমরা আলোচনা করব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ওই যে বলছেন যে প্রথমে বললেন জন্মার যত তার জন্ম স্থিতি ভ্রম জন্ম প্রলয় অর্থ এই জগতে যাহাতে হয় অন্যায় ব্যতিরিক ক্রমে এই প্রথম এইটা তিনি গ্রহণ করলেন তাহার ব্যাখ্যা করছে অন্যায় এবং ব্যতিরিক ক্রমে এই জগতে স্থিতি প্রলয়ের ভঙ্গ হল কিরকম হয়েছে যে ভগবানের তিনটি শক্তি ভগৎ অনুতরঙ্গা স্বরূপ শক্তি অনুপ্রকাশ স্থলীয় তটস্থ শক্তি থেকে বহির্ভূত অথবা পরিণতি জীব শক্তি ভেদাভেদ বহু রকমের একটা আছে নিম্বার্কের ভেদাভেদ একটি ব্রহ্মসূত্রের ভাষ্যকার ভাস্কর ভট্ট তাহারে একটু আছে ভেদাভেদ নিম্বাচার্যের একটা ভেদাভেদ আছে, আর একটা গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের ভেদ আছে। এই চার রকমের প্রায় প্রধান, তার মধ্যে দুটি প্রধান আমাদের নিম্বাচার্য ভেদাভেদ বলেছেন। তিনি বলছেন স্বাভাবিক ভেদাভেদ, আর আমাদের মধ্বাচার্যের অনুগত যে জীব গোস্বামী প্রভৃতি চৈতন্য মহাপ্রভু অনুগত জন, তারা বলেন অচিন্ত ভেদাভেদ। দুটো মধ্যে ভেদ জানে যে কি বৈশিষ্ট্য কি, ভাস্কর ভট্ট তারা একটা ঔপাধিক ভেদাভেদ, জড় জগতে সে থাকাকালে সে ভেদ আছে, কিন্তু জীব যখন মুক্ত হয়ে যায় তখন আর ভেদ থাকে না, মোটামুটি মায়াবাদের মতন। এটাকে বলে ঔপাধিক ভেদাভেদ। আর নিম্বাকাচার্য যে ভেদাভেদ যাকে তিনি স্বাভাবিক বলছেন, ও বলছেন আর আমাদের যে অচিন্ত ভেদাভেদ তার মধ্যে যে কি বৈশিষ্ট্য, বড় বড় পণ্ডিতরা সবগুলি অনুধারণ করতে পারেন। ব্রহ্ম থেকে জীব হয়েছে, এই বলেন নিম্বাকাচার্য। ব্রহ্মের অংশ জীব, শঙ্করাচার্য বললেন যদি ব্রহ্মের থেকে জীব হয় তাহলে ব্রহ্ম বিকৃত হয়ে যাবে, তার অংশ থেকে খণ্ডিত হল। এর উত্তর তিনি দেন নাই নিম্বাকাচার্য। চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এই অংশে যে এদের একটু অভাব আছে, ওই অভাবকে চৈতন্য মহাপ্রভু পূর্ণ করে, তাকে পূর্ণ করে। কিরকম পূর্ণ করলেন? ব্রহ্মের বিকৃতি অথবা অংশ জীব নয়, ভগবানের স্বরূপ শক্তি একটি প্রকাশ হচ্ছে তটস্থা শক্তি, সেই তটস্থা শক্তি থেকে পরিণত হয়ে এই জীব, অর্থাৎ শক্তি পরিণামবাদ। ওদের হচ্ছে ব্রহ্ম থেকে জীব হল, আর জগৎ হল, আর শিব জগৎ হল। আর আমাদের আচার্যরা বলল কি যে স্থান তটস্থা শক্তি পরিণত এই জীব, শিব শক্তি পরিণতি হচ্ছে শিব জগৎ, আর এই জড়া শক্তির পরিণতি হচ্ছে এই জগৎ। এই সূক্ষ্ম বিচার একটা ভেদ। এখানে বলছেন যে স্বরূপ শক্তি হচ্ছে তাহার অন্তরঙ্গা শক্তি, চিত শক্তি, জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি, চিত নয় জড় নয়। এমন একটি জিনিস প্রকাশ করেছে তত্ত্ব যে স্বরূপত চিত কিন্তু জড়ের মধ্যে আবদ্ধ হওয়ার যোগ্য, দেহাত্মাভিমান ইত্যাদি জড়েতে আত্মার অভিমান করতে পারে। এই তিনটি শক্তি জীব শক্তির অন্বয় হল জীব, মায়ের শক্তির অন্বয় ক্রমে এই জড় জগৎ, শিব শক্তির অন্বয় প্রভাব ক্রমে শিব জগৎ ডাইরেক্ট। আর ব্যতিরেকটা কি, জীব হচ্ছে চিত, জীব মানে আমরা বলি কোথাও কোথাও জীবের স্বরূপ হয় কৃষ্ণের চিত্তদা, ভেদাভেদ প্রকাশ। আর বলা হয় যে জীব ভগবানের অংশ, জীব ভগবানের অংশটা যদি বলা হয় তাহলে নিম্বাকাচার্যের একটি ভাব আসতে পারে, ওটা সাধারণভাবে সাধারণ লোকের জন্য ওটা বলা হয় বটে, কিন্তু এইটা ঠিক রাখতে হবে জীব শক্তি ভগবানের শক্তির পরিণতি। এই জন্য শক্তি পরিণাম বাদ আমাদের মধ্যে প্রধান জিনিস। এই বুঝতে হলে যে ভগবান ভগবানের অংশ জীব আর ভগবানের শক্তির পরিণতি তাহলে দুটা মানে সামঞ্জস্য কোথায় থাকবে? ওটা ভুল না, এটা ভুল না। সামঞ্জস্য কিরকম ভাবে করা যাবে? আমাদের জীব স্বামী ষষ্ঠ সন্দর্ভে মানে প্রথম সন্দর্ভে সামঞ্জস্য জীব ভগবান সত্যি কেন গীতাতে আছে
অপরিমিত
তাহলে
যদি বলা যায় যে ভগবানের অংশ নয় তাহলে তো শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে। আর যদি বলি আমরা যে সত্যি পরিণাম নেই তো চৈতন্য মহাপ্রভু বিচারধারা এটা গড়বড় হয়ে যাবে। তাহলে দেখে সামঞ্জস্য কোথায়? এই যে বলছেন জীব গোস্বামী যে ভগবৎ ভগবানই হচ্ছেন একমাত্র বস্তু অর্থ আর ওই তৃতীয় শ্লোকটা কি
নিগম কল্প
না না ওই চতুর্শ্লোক রীতে অর্থম
যত
প্রতীয়ত রীতে অর্থম অর্থটাই মূল বস্তু অর্থটাই হচ্ছেন ভগবান আর তাহার ছাড়া যা সব গুলি মায় রীতে অর্থম যত প্রতীয়ত ন প্রত্যেক আত্মা ভগবানের তাহার প্রকাশ নাই কিন্তু ভগবান হচ্ছেন যথার্থ। এখন ভগবত স্বরূপী যথার্থ তত্ত্ব বস্তু বাকি সকলই তাহার অংশ বিভিন্নাংশ প্রকাশ বৈভব যা কিছু আছে ভগবানই তত্ত্ব বস্তু। ভগবান যখন স্বরূপ শক্তির সঙ্গে সম্বন্ধিত হয়ে থাকেন তখন তাহার যে অংশ হয় তাহাকে বলে কি বলে
কলা
তাহাকে অবতার বলে অথবা স্বাংশ বলে। আচ্ছা না স্বাংশ আবিবিনা স্বাংশ আবিবিনা স্বাংশ মানে কি ভগবান যখন স্বরূপ শক্তি সঙ্গে একবারে প্রকাশিত হবেন আর তাহার যে অংশ হবে সেগুলি হচ্ছে কি
অবতার
এটাকে বলে স্বামী এরা জীব তত্ত্ব নয়। আর ভগবান যখন কেবলমাত্র তটস্থার শক্তি সমন্বিত হবেন আর গুলিকে শক্তিগুলিকে অপ্রকাশিত রাখবেন আর তটস্থার শক্তির সঙ্গে যুক্ত কেবলমাত্র থাকবেন এটা হয় না। কিন্তু যেরকম হয়েছে চন্দ্র পূর্ণিমার অ্যাঙ্গেল অফ ভিজনের দ্বারা যখন দেখা যান না মাত্র চারটি কলা দেখা যাচ্ছে তাকে চতুর্থী বলে কিন্তু সেই সময় চন্দ্র পরিপূর্ণ থাকে। ওরকমের ভগবান সপ্তমী স্বরূপ শক্তির দ্বারা যুক্ত থাকে কিন্তু তিনি ইচ্ছা করলে ওই শক্তিটাকে অপ্রকাশিত রেখে কেবলমাত্র তটস্থার শক্তি যুক্ত হয়ে থাকে তখন সে তাহার যে অংশ এইটাকে বলি উদাহরণস্বরূপ যেরকম ভাবে বল্ব আছে বল্বের মধ্যে আগুন আছে যদি ওই কাঁচটা না থাকতো না তাহলে ছিঁদের মরে যাবে। আর যখন ওই কাঁচটা সরিয়ে দেবে ছুলে মরতে হবে আর কাঁচ আবরণ আছে ওটাকে আচ্ছাদিত করে দেবে। ওইরকম হ্যাঁ ভগবান যখন যা ইচ্ছা করেন তা করতে পারেন অঘটন ঘটন পটিয়েছি শক্তি যুক্ত এই জন্য অর্থ স্বরূপ শক্তির সঙ্গে যখন সমন্বিত হয়ে তাহার যে প্রকাশ হয় তাহার অবতার তাহাকে অবতার বলে অথবা স্বান আর যখন কেবলমাত্র প্রত্যক্ষ শক্তির সঙ্গে যুক্ত হন তখন তাকে বলে বিভিন্ন এরকম তাহাকে সমন্বয় করেছেন। এখন জীব চেতন তাহাকে অচেতন মায়া কোনদিন আর ছাবিত করতে পারে সে যত বড় হোক না কেন চেতন চেতন না যেরকম হয় একটি ছোট্ট চিনগাড়ি আগুন তুলার দ্বারা তাহাকে ঢাকতে পারা যাবে চাহে লাখ মন তুলো হয় কোটি মন তুলো হয় তুলো ঢাকা যাবে একটি গ্যাস লাইন কাঠি হাজার অন্ধকার থাকুক একটু জ্বালিয়ে দেবে সঙ্গে সঙ্গে
এই জন্য মায়া জীব জড়া মায়া জীবকে কোনোদিন আচ্ছাদিত করতে পারে না চেতনটা। কিন্তু ভগবানের ঘটন ঘটন ঘটেছি শক্তি এমন কাজ করে যে জীব চেতন হলেও মায়ের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। এই থেকে বলছেন জেতিলে অন্য বলা হোক কাকে ভগবানের স্বরূপ শক্তি থেকে জীব শক্তি থেকে শিব জগৎ জীব শক্তি থেকে জীব জগৎ আর জল শক্তি থেকে এইটা অন্য যাইবে। আমি গুরু পাদপদ্ম কোন কাজ নিজে কর আর কোন কাজকে বললেন যে আদেশ দিলেন যে তুমি ওকে বলে দিই যে ওই কাজটা করে দে
ব্যতিরেক
তাহলে ও ব্যতিরেক হয়ে গেল নিজে না করে ওই রকম হয়েছে এখানে ওটা সম্ভব নয়। কিন্তু ভগবানের অঘটন ঘটন পটেছি শক্তি দ্বারা জীব জড় চেতন হলেও জড়ের দ্বারা সেটি আচ্ছাদিত হয়ে গেল এম তাহাতে দেহাত্মভিমান হয়ে যে এই সংসারটা হয়েছে এই সংসার সব কিছু থাকুক পঞ্চ ইন্দ্রিয় থাকত দশটি ইন্দ্রিয় থাকুক মন বুদ্ধি অহংকার চিত্ত থাকুক প্রকৃতি এবং পুরুষ থাকুক আত্মা আত্মা যদি না থাকে আপারমাত্মা অর্থাৎ বিংশতি তত্ত্ব না থাকে কেবলমাত্র ছাব্বিশটি পর্যন্ত যদি থাকে প্রকৃতি পুরুষ পর্যন্ত তখন চলতে কিছুই কাজ হবে না। যখনই আত্মা তার মধ্যে প্রবেশ করে দেহাত্মভিমান হয়ে এই জগতে প্রবেশ করছে তখনই এই জগৎ চালিয়ে এই জন্য বলছেন এটাকে ব্যতিরে এইটা তিনি এখানে বলছেন প্রকৃতি পুরুষ মহান তত্ত্ব প্রকৃতি অর্থাৎ বিংশতি তত্ত্বগুলি থাকলেও আত্মা পরমাত্মাকে বাদ দিলে এই কিছুই কোনো কাজ করতে পারে না। এই জন্য এই জগতের মধ্যে মুখ্যত জীবের জন্য এই জগৎটা আত্মাটাকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিছুই হবে এইটাকে বলে ব্যতিরেক। তাহলে অন্য এবং ব্যতিরেক ভাবে যাহা দ্বারা যার শক্তি দ্বারা এই জগতের সৃষ্টি এইটি প্রথম স্পষ্ট হবে। তারপরে অর্থেতু অভিজ্ঞ অর্থেতু মানে যে তত্ত্বগুলি আছে তার মধ্যে তিনি অভিজ্ঞ জগতের সৃষ্টি কেন স্থিতি কেন প্রলয় কেন কেন জীবদ্ধ হচ্ছে কি প্রকারে জীব কেন মুক্ত হচ্ছে ভগবত তত্ত্ব কি জীব তত্ত্ব কি মায়া তত্ত্ব কি এই সব যে অর্থ বিষয় এই সব অংশ সম্বন্ধে যিনি অভিজ্ঞ তিনটি স্বর্গ স্বর্গ মানে সৃষ্টি ত্রিস্বর্গ শ্রীমদ্ ভাগবতে তৃতীয় চতুর্থ স্কন্ধেতে স্বর্গের সমস্ত বিষয় বর্ণন করা হয়েছে চিৎস্বর্গ জীবস্বর্গ জড়স্বর্গ তিনটি স্বর্গ তিন রকমের সৃষ্টি চিৎস্বর্গ কোনদিন পাল্টায় না এক রকমের থাকে জীবস্বর্গ নিত্য আর এই যে জড় স্বর্গ প্রত্যেক সৃষ্টি পরে সেটি পাল্টাচ্ছে জীবটা তার মধ্যে নিশ্চয় তার কোনো পরিবর্তন নাই কিন্তু এই যে জড় স্বর্গ উপর থেকে যে ব্রহ্মাণ্ড পর্যন্ত অষ্ট আবরণ পর্যন্ত যা দেখছি দীর্ঘা কে পারে দেবী ধাম যাকে বলে এটি হচ্ছে পরিবর্তন। এখন তেজু বারি মৃদাঙ্গ এসব বিষয়তে তিনি অভিজ্ঞ এখন তেজ বার মৃদাং যত্র বিনিময় ত্রিস্বর্গ অমৃতা এখন তেজ বারি এবং মৃদা মানে মাটি এই তিনটে উদাহরণ কেন দিলেন এখানে বলছেন যে চিত স্বর্গে এই তিনটি বললেন স্বর্গ চিত স্বর্গ এবং এখন চিৎ আর বলেন তেজ বাড়ি মৃদাং এই তিনটি এই তিনটা সময়ে তাহার উপমা দিচ্ছেন। স্বর্গে কথঞ্চিত উপমা দিচ্ছেন দৃষ্টান্ত স্থল অগ্নি। অগ্নি যেরকম হতে এমন কোন জায়গা বিশ্ব মধ্যে নাই, কোন বস্তু নাই যার মধ্যে অগ্নি নাই, কিন্তু এমনই প্রকাশিত হয়। একটা দেশলাই ভাসলে, পাথর উপর পাথর মারে মেরে দিলে কি অন্য কোন কারণবশত সেটি প্রকাশিত হয়। ঘোড়ারা ওই টাঙ্গা মধ্যে লাগিয়ে দিয়ে রাত্রির কালেতে ঘোড়া টাঙ্গা মধ্যে যে লোহা থাকে না পায়, ওটা যখন সড়কেতে লেগে যায় তখন আগুন। এইরকম হতে আবার সেটি তার মধ্যে লুপ্ত হয়ে যায়। এর ভিতরে আগুন আছে, এর ভিতরে আমাদের ভিতরে সেও আগুন আছে, কিন্তু প্রকাশিত হলে দেখতে পারা যাবে, প্রকাশিত না হলে দেখা যাবে। এইরকম হচ্ছে চিত্ত স্বর্গ। এটা যখন প্রকাশিত হবে সেই ইচ্ছাতে তখন তো তাহাকে দেখা যাবে, আর যখন ওটা প্রকাশিত না হবে তখন দেখা যাবে না। এটা চিত্ত স্বর্গের উদাহরণ। আর অগ্নি, অগ্নি অলক্ষিত থাকে কিন্তু ঘটনাটি ক্রিয়ার দ্বারা প্রাদুর্ভাব তাকে দেখতে পারা যায়। চিত ব্যাপারে সকলই যথাযথ রূপে নিত্য থাকে, যথাযথ রূপে সে নিত্য থাকে, সবসময় দেখতে পাওয়া যায়, কিন্তু দেখবে কে? অধিকারী তাকে দেখতে পারে, অনাধিকারী তাহাকে দেখতে পারে, নার প্রভৃতি সর্বত্রই তাহাকে দেখতে পারে। প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে আছে, নিজের আরাধ্য দেবকে সর্বত্র সব লোকের মধ্যে দেখে, আর তাহার আরাধ্য দেবের মধ্যে
সবাইকে
সব লোকের দর্শন করে। এইটা উত্তম মহাভাগবতে এই চরিত্রটি সর্বত্র দেখে, তার
দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরে, তার
ইষ্টদেবের দর্শন। এইটা মহাভাগবত। যদি কোনো জায়গাতে অচিৎ স্বর্গ প্রকাশিত হলো তাহলে বুঝতে হবে স্বেচ্ছাতে প্রকাশিত হয়েছে, কেউ প্রকাশিত তাকে করতে পারে না। জীব স্বর্গের কথঞ্চিত উদাহরণ হচ্ছে জল। ভগবানের সঙ্গে যুক্ত হলে শুদ্ধ, আর ভগবানের সঙ্গে যোগযুক্ততা ছেড়ে দিয়ে বিমুখ হয়ে গেল জল। যেরকম হয় জল শুদ্ধভাবে থাকে, তার তরল থাকে, আর যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন সেটি জমির বরফ হয়ে যায়, তখন তার ধর্মটাও নিঃসর্গ রূপে পরিণত হয়ে যায়। ভগবত সেবাই জিলে, আর চেতনতাই হচ্ছে জিলের লক্ষ্য। কিন্তু ভগবত বিমুখ হয়ে গেলে সে এই শরীরটাকেই জড়কেই মনে করতে গিয়েছিল, আর এই নিয়ে যত দাঙ্গা ফাসাদ ভালোবাসা যা কিছু আছে এই অভিমানটা দূর হয়ে গেলে আর কোন রকম কিছু অসুবিধা আছে? যাহার যতটুকু অনুভূতি ততটুক তারা অনর্থ থেকে উপরে উঠে। এই দেহাত অভিমানই আমাদের সমস্ত অনর্থের
মূল কারণ।
আর এর মূল কারণ হচ্ছে ভগবত বিমুখতা। ভগবত লোক তাতে দেখেছে আত্মভিমান এসে আর সব প্রকট করে দিয়েছে। একজনের জলের উদাহরণ দিলেন, জল যখন পর্যন্ত শুদ্ধ থাকে তাহলে তরল, আর যখনই জমে যায় তখন হার্ড হয়ে যায়, কড়া হয়ে যায়। ভগবান হচ্ছেন সূর্য স্থানীয় তদন্ত কিরণ কণা। সূর্যের অংশ কিরণ জীবন, সূর্যের থেকে কিরণ, অর্থাৎ কিরণ হচ্ছে শক্তি স্থানীয়, আর তার মধ্যে যে অণু অণু পরমাণু যে দেখা যায় ওই সে জীবন উদাহরণ। তিনি ভগবত বহির্মুখতাক্রমে বিবর্ত ধর্মে, বিবর্ত মানে দেহেতে আত্মবুদ্ধি, এর নাম হচ্ছে বিবর্ত। এই বিব্রত হয়ে মায়া বদ্ধ। যদি কোনো ভগবত ভক্তের সঙ্গ হয় আর তারপরে শরীর শক্তি তাহার উপরে কৃপা হয় তখন তিনি উন্মুখ হয়ে ভগবানের সেবাতে প্রাপ্ত হয়ে দেহাত অভিমান থেকে রেহাই পায়। জলটা বরফ হয়েছে, যদি কোন রকম ঘর্ষণ ইত্যাদির দ্বারা তাপ যুক্ত হয়ে যাবে তখন ইচ্ছা হয়েছে আবার সর্ব হয়ে যাবে। তাপ না হওয়া পর্যন্ত ও হার্ডনেস তার মধ্যে থাকবে, আর সরল হবে তখন একটু অগ্নির প্রকাশ, একটু তাপ লাগে হয়ে যাবে। জল স্বর্গের কথন কিছু উদাহরণ হচ্ছে মাটি, মাটি মানে মাটি থেকে ঘর তট পট বহু রকমের জিনিস হয়, অতএব ও ঘট হোক অথবা টালি হোক অথবা কুন্ডল হোক অথবা মূর্তি হোক ঘোড়া হাতি ওইসব মাটির দ্বারা হচ্ছে। আর মাটি থেকে ভেঙে দিয়ে সব মাটি হয়ে গেল। এইরকম হতে আমাদের শরীর জড় বস্তু যাওতি গাছপালা যা কিছু গরু বাছে যত রকমের শরীর এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু দেখা যাচ্ছে সেই সবগুলি হচ্ছে জড় স্বর্গের দৃষ্টান্ত। অচিন্ত এই শক্তিক্রমেতে ভগবানের এই ত্রিশ স্বর্গ কখনো কখনো বিনিস্বর কোথাও কোথাও বিনস্বর হলেও সত্যরূপেতে প্রতিভাসিত। এই শরীর এটা জড় এমন মিথ্যাচারী এক রকম বললে কোন কোন সময়তে সব কালী চেষ্টা কিন্তু সেটি অসত্য। কোথাও প্রতীতি হচ্ছে কোথাও নাই কোথাও প্রতীতি হচ্ছে, কোন সময়তে দেহেতে আত্মবুদ্ধি ইত্যাদি দেখা যাচ্ছে কিন্তু সত্যরূপে দেখা যাচ্ছে, আর সত্যতা যে আছে সেটি অসত্যরূপে দেখা যাচ্ছে। বিনিময় কৃষ্ণ লীলা নিত্য সত্য, কৃষ্ণ সত্য, শুদ্ধ জীব সত্য, সবগুলি সত্য, কিন্তু কৃষ্ণ যখন অবতরণ করেন তখন কংস তাহাকে কিরকম দেখছে, ভগবত রূপে তো দেখছে, প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কিরকম দর্শন করবে নিজের মতো, কৃষ্ণ যখন অন্তর্ধান হচ্ছেন তখন কৃষ্ণ সাক্ষাতে চলে যাচ্ছেন পরিকর গণের সময়ে দেবতারা পুষ্টি বৃষ্টি করছে ব্রহ্মা আয়ং শঙ্কর ইত্যাদি। সাধারণ জীব দেখল যে সে তিনি মারা গেলেন আর তাহার দাস সংস্কারের স্থানে কোনো দেখা যেত না। সত্য অসত্য রূপেতে দেখা যাচ্ছে, তার মৃত্যু ইত্যাদি দেখা যাচ্ছে। অর্জুন কৃষ্ণের মহিষীগণকে নিয়ে তোলা যায় বলছে না না এরা দেখছে সত্যতে অসত্য দেখছে, আমাকে যদি কেউ চোর দেখে আর চোরকে দেখে সাধু তো ওদের দুজনের দোষ আছে নাকি দেখবার দোষ আছে? এই জন্য ভগবানের দোষ নাই ওদের বিশ্বনাথ চক্রবর্তী যখন কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন ওই কুমার দিচ্ছে যে দেখো একবার একটি নট মানে জাদুঘর জাদুঘর তার স্ত্রী আর তাহার দুটি ছেলেকে নিয়ে একটি রাজা রাজ দরবার এসে গেল, বলে যে মহারাজ যদি আদেশ হোক তাহলে আপনাদেরকে প্রসন্ন করাইবার জন্য একটু কিছু খেলা তামাশা দেখিয়ে দিই। তখন রানী বসলে বসেছিলেন উনার কৌতূহল হল, তিনি বলি হ্যাঁ হ্যাঁ তুমি করতে একটু দেখাতো। তখন সেটি দড়ি টেনে বাঁশের উপরে দুদিক দিয়ে তার উপর চড়ে গেল, অন্যান্য প্রকার সে নৃত্য ইত্যাদি করছে ওইখানে সুপাত করে দিয়ে লাফ দিয়ে পাল্টে যাচ্ছে, কত রকমের কি সবগুলি দেখা যায়। আর আমি দেখে চমৎকৃত হলেন বলি যে বাহ বেশ সুন্দর তো কলা দেখালি তোমরা, আমি তো আজ পর্যন্ত এরকম ভাবে দেখি নাই। ওই গলার হারটা নিয়ে আর তাহার স্ত্রীকে, স্ত্রী তার পতি ঢোল বাজাচ্ছিল আর স্ত্রীটা ওই নৃত্য করছে নানা প্রকার, তখন তাহার হারটা বাহার করে ওই ওকে দিয়ে যে নতি। তখন তার দুটা যে ছেলে ছিল, একটি 10 বছর একটি 8 বছর, বেশ মোটা টোটা বেশ বলবান ছেলে, সব পুষ্ট ছেলে, তলবার রাখতে আছে ন্যায়ের মধ্যে, আবে তারা সুন্দর, তারাও খেলা তামাশা দেখাইতে পারে। ও তখন থেকে শিখাচ্ছে জাদুঘর, ও মায়ের হাতটা ধরলো একটা, তখন বলে যে মা আমাকে দে, ছোট বলছে যে মা আমাকে দে, টানাটানি করতে লাগে। সে গলা হাত না দিয়ে দিয়ে মাঝখানে রাখলো আর দুজন টানতে লাগলো, ও নিজের দিকে ওর দিকে, আর এর মধ্যে রিসা রিসি হয়ে গেল আর বিবাদ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ঘিটা প্রভৃত হয়ে গিয়ে একসঙ্গে তার ম্যান থেকে তলবার বাহার করল আর একসঙ্গে তো মারল, এমন যে সে ও খাচ্ছি করে কেটে গেল, এটা কেটে মুন্ড পড়ে গেল। মুন্ড আর পড়ার পরে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে মারা গেল, আমার ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে একটা ছেলের তার বাচ্চা নিয়ে সঙ্গে সঙ্গে কেটে দিল বাবা নিজে। বাপ তো আরে আমার দুটা ছেলে আর স্ত্রী মারা গেল, তাহলে আমি ঈদ থেকে কি করবো, সঙ্গে সঙ্গে একটা তার বাদ নিয়ে একটার মুহূর্তের মধ্যে করি, এমন ভাবে এক্ষণের মধ্যে এই ঘটনাটা হয়ে গেল যে কেউ বাড়ি করতে পারলো নিষেধ করতে পারলো, দেখে সকলেই আবার হয়ে গেল আর আমি তো একেবারে কেন্দ্রে উঠলেন। আর আমি বলি হ্যাঁ হ্যাঁ আমার দরবারে তো এইরকম হচ্ছে, আর চারটা পিস হয়ে গেল আর আমরা কিছুই করতে পারলাম না, মহা অবিশ্বাসগ্রস্ত হয়ে গেল। আর আমি উঠে ওখান থেকে চলে গেল, তারপরে রক্তপাত যা হয়েছিল এইসবগুলিকে সাফ করা হলো। রানী বিষাক্ত হয়ে ঘরে ছিলেন, খাওয়া দাওয়া করছিল তিন চার দিন, চার দিন পরে একটি খামের মধ্যে চিঠি আসলো, মহারাজ আরানি সাহেবা প্রথম যে খেলা আমরা দেখিয়েছিলাম তাতে প্রসন্ন হয়ে আপনি হারটা দিয়েছিলেন, এই যে দ্বিতীয় খেলাটা আমরা যে দেখাইলাম এর তো কোনো পুরস্কার আপনি দেবেন না, যদি বিশ্বাস না হয়ে থাকে আমরা এই পাশেই আপনার আমার বাড়ি, আপনার দেখে যান। তখন রানী বলি হ্যাঁ মারা গেল আমার সামনে, আর সিটি বেঁচে আছি কি, তাহলে চলতে হবে। তখন পতি চন্দ্র বেরোচ্ছে চলেন একটু দেখে, তখন আমার তো বড় পরিকর পার্থ সব বলি আচ্ছা তো চলো দেখে দেখি, সবকে নিয়ে আপনি এখানে উপস্থিত হলেন। দেখেছি তো ওরা চারজন মধ্যে ছোট ছেলেটা মায়ের হাত ধরেছে আর বড় ছেলে বাবার হাত ধরেছে, আর স্ত্রী পুরুষ একসঙ্গে ছেলেটা এদিকে এদিকে হাসতে হাসতে হাতেতে ওই গলাতে ওই হাত করেছে আর হাতেতে মালা নিয়ে দুজন, আর রাজা আর রানীর দিকে দিকে হাসতে হাসতে জানি ওদের তো মারা গিয়েছিল আর এখানে জীবিত হয়ে গেল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সাধারণ একটি জাদুঘর যদি এইরকম খেলা তামসা দেখে দেয়, তোমরাও হাতে এইরকম দেখে তা যদি গলাটা কেটে দিচ্ছে এরকম করে আপরে ডাকলো যে আয় সাপটাই চলে আস, তো দেখেছে সে ওইখানে বাক্সার মধ্যে বন্ধ করে 10টি তালা দেওয়া আছে তার মধ্যে থেকে বেরিয়ে দিচ্ছ, এরকম একটু সাধারণ জাদুঘর করে দিতে পারে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সমস্ত অবতারের অবতার অনাদি এবং স্বয়ং আদি, আর জগতের নিজে অনাদি আর জগতের আদি, যোগ মায়া প্রভৃতি এইসবগুলি রয়েছেন, অঘটন ঘটিয়ন ঘটিয়েছি শক্তি, আর তিনি এরকম সৃষ্টি বাজাইতে করতে পারবেন না, এসব তার কিছুই নয় তার। অতএব সব লোকে এই যে দেখছে ভগবান ঠিক চলে যাচ্ছেন আর এই জীবগুলি দেখছে তাহাদের দোষ কমছে, যদি তাহারা মুক্ত হতো তাহলে ওরা দেখত যে এই সমস্ত যদুবংশীরা পরস্পর লড়াই করছে এটা দেখত, এটা ভেলকি বাজি একটা মায়া, সেটি যোগ মায়ার নয় এই জড় মায়ার ভেলকি বাজি। এই
জল অগ্নি জল আর মাটি ত্রিস্বর্গের সঙ্গে উপমা দিয়ে আবার এক সে অন্যতে ভ্রম যে হচ্ছে এইটি বহির্মুখতা গ্রস্ত হচ্ছে। এই বহির্মুখতা কেন ভয়ং তাহার এই বিপর্যয় হয়ে যাচ্ছে। যখনই ভগবানের প্রতি বয়স উঠছে ভগবানের দু রকমের শক্তি, এক দীক্ষা পাত্মিকা আর একটা আবরণ। ওই আবরণ শক্তির দ্বারা আপনার আমাদেরকে জ্ঞান চেতন তাকে করে দিয়ে আর দূরে এই মায়াতে নিচ্ছে। এই সব মায়া করছে, ভগবান জানেন না এইসব কিছু, তার পুরুষক নাই জানবার। এই তাহার শক্তিগুলি সবগুলি তাহার ইচ্ছাতে সবগুলি করে, যেরকম একটা মেশিন অটোমেটিক করে দিয়া একটা সুইচটা দাবিয়ে দিয়া সঙ্গে সঙ্গে বড় বড় রিল কাগজ টুকরো হয়ে যায় এক জায়গায় ফেলে, আবার নিয়ে ছাপা হচ্ছে, আবার তাকে কেটে দিল মোড়ে দিল, মোড়ে চড়ে দিয়ে এক জায়গা করে দিল, আবার ওইটা করে আবার এক জায়গাতে ব্যান্ডিং হয়ে যাচ্ছে আর কিছু, আবার একটা ডিল টিল বাঁধে দিয়ে আবার বই রূপেতে একটা প্রকাশ অটোমেটিক ভাবতে সব। ওই রকমের ভগবানের এই সমস্ত কার্যগুলি তিনি এই সব করেও এইখানে তাই বলছেন, এই তার দ্বারা এই জগতের সৃষ্টি তিনি ওই বিষয়তে অভিজ্ঞ সর্বান্তর্জ্ঞানী সর্বশক্তিমান, আর তাহার শক্তিতেই এই সবগুলি হচ্ছে এই ঠিক। কিন্তু তিনি এই সব কার্য করে কিছুই করেন না, যথা তেসু ন তেসু হন, সব কিছু করে। গীতাকে বলেছেন আমি সব কিছু করি কিন্তু কিছুই করি, সকলের মধ্যে আছি কিন্তু আমি কারো মধ্যে নেই। এটা কিরকম হয়, যা বিজ্ঞজন যারা আছেন তারাই এইসব বুঝবেন, সাধারণ আমরা এই মাথার দ্বারা কিছু বুঝতে পারি
না। আমি জগতে বুঝি, জগৎ না আমার।
এই সব কিছু করে কিছু না করে দিয়ে ধামনা সেই না সদা নিরস্ত কুহুকম সত্যম পরম তার যে নিত্য ধাম আছে কি ব্রহ্মাণ্ডের পরে, তারপরে সিদ্ধলোক, সিদ্ধলোক থেকে উপরে। সিদ্ধলোক দুই রকমের, প্রথম নিচে হচ্ছে যারা মুক্তি পায় সাই যে তাহারা তার মধ্যে প্রবেশ করে যাচ্ছে, নিজেকে মনে করছে যে আমি ব্রহ্ম, আর তার উপরে সদাশিব লোক, আর তার উপরে সিদ্ধ। এই দু রকমের সিদ্ধলোকের উপরে সদাশিবের উপরে চার প্রকারের মুক্তি যারা পায় তারা সুখ ঐশ্বর্য উত্তরা, এই তাহারা ওখানে ভগবত সেবা নেয়। তারপরে রামচন্দ্র হ্যাঁ বৈকুণ্ঠ সেখানেতে সেবা, আর সদুপরেতে গোলোক। গোলোকের তিনটি ভাগ, দ্বারকা মথুরা এবং
বৃন্দাবন, আবার নবদ্বীপ ছেড়ে দিলেন না,
ওর মধ্যেই অলপ। তার মধ্যে গোলোক হচ্ছে স্বকীয় ভাব আপন্ন ঐশ্বর্যময় লোক, রাধা কৃষ্ণ আছেন কিন্তু স্বকীয় ভাব এন সম্পূর্ণরূপে ঐশ্বর্য ভাব, সেখানে পার্থিব ভাব ইত্যাদি নাই। যশোদা যেরকম হয় বাৎসল্য স্নেহ, সেখানে নাই দেবকীর মতন আর বসুদেবের মতন স্নেহ। সখা আছেন কে অর্জুন প্রভৃতি রয়েছে, আর গোলকেতে অর্জুন লবঙ্গ এই সব সখা না। গোলকের ভিতরে গোলক হচ্ছে একটা সীমা চারিদিকে, তার ভিতরে যে আছে ব্রজ যার নাম হচ্ছে গোকুল ব্রজ অথবা বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে ষোল কত ৮৪ ক্রোশ, তার মধ্যেও আবার ৩২টা আছে, তার মধ্যে গোকুল বৃন্দাবন
গোবর্ধন
গোবর্ধন আর গোবর্ধন মধ্যে গোলক মধ্যে গোকুলের মধ্যে বাৎসল্য ভাব
3.5 বছর পর্যন্ত ওইখানে লীলা প্রকাশিত হয়েছে। তারপরে বৃন্দাবনেতে বেনু চালন এবং রাসাদি লীলা ওই বৃন্দাবনে, ওখানে 8 বছর ইত্যাদি ছিল। তারপরে ফিরে আবার ওখান থেকে রাধাকুণ্ড হয়ে চলে গেলেন নন্দগাঁও বর্ষানা, বর্ষানার থেকে আবার বৃন্দাবনেতে আসছেন, রাধাকুণ্ডেতে আসছেন। 11 বছর পর্যন্ত বলা হয়েছে, কিন্তু বয়স তাহার হবে 15 বছর। কইতো বয়সন্ধি যাকে বলে, বয়সন্ধি সব থেকে শ্রেষ্ঠ। বয়স কইস ওরকম ধ্যেয়ম আর্য এর উপর ওই সর্ব ওই কৃষ্ণের লিপ্ত স্বরূপ হচ্ছে। এইরকম হয়েছে ওইখানে ওই ধামেতে, এই তিনটি ধাম হল গোকুল, বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন, আর গোবর্ধন নেত্র স্বরূপ হচ্ছে দুটি রাধা কুণ্ডে। আর বৃন্দাবনের প্রকাশ অপ্রকট হল
45।
বিশ্বনাথ চক্রবর্তী কাজ করে নিলেন সব লীলা, এইসব নিয়ে কত কত তাহার যে নাতি ছিল না, নাতির বয়স আর ইনার বয়স মনে হচ্ছে যে
একদিন
না আসলেন, তখন ওরা বললো চারি চতুর্দিন, তাহলে বুঝে যে কৃষ্ণের তখন কিশোরের ওইখানে যুবা বয়স আছে। আর বৃন্দাবনে সে সব সময় এইরকম ধাম না সেইন সদা নিরস্ত হুকুম, ওই সৈয় ধানে সে কে বেণু পরন্তম অরবিন্দ দলায় তাক্ষম
বরহা বরহা সুন্দরম
সুন্দরঙ্গম।